আমাদের মহতারাম আব্দুল সত্তার ভাই একটা সত্যই প্রয়োজনীয় কোশ্চিন করেছেন। এগুলা আসলে কোশ্চিন, বোরকা পরে সুইমিং পুলে যাওয়া জায়েজ কিনা? গুড কোশ্চিন। দেখেন, যদি ছেলে মেয়েদের দাও বাবা, ছেলে মেয়েদের সুইমিং পুল যদি আলাদা থাকে, পর্দার সাথে যদি নির্জন জায়গায় সুইমিং পুল থাকে, সেখানে বোরকাও পরা লাগবে না। মহিলারা সাধারণত তো ভিতরে যে পোশাকগুলো পরে থাকেন, ওই পোশাক পরেই তারা সুইম করতে পারবেন। আর যদি বোরকা পরে নারী পুরুষ একসাথে, যেটাকে বলা হয় হলো মিক্স সুইমিং পুল হয়, সেখানে যাওয়া ঠিক হবে কি না, এই ফতোয়া প্রত্যেকে আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিব। যখন কাপড় ভিজে যায়, তখন কাপড়গুলো শরীরের সঙ্গে লেগে যায়। বোরকা পরার উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গঠন প্রণালীতে নারীদেরকে এক বিশেষভাবে গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন। বোরকার উদ্দেশ্য হল তাদের সেই শরীরের গঠন প্রণালী যেন ভেসে না ওঠে, যার দ্বারা দুষ্ট পুরুষদের কামভাব সৃষ্টি না হয়, সেখান থেকে অনিষ্ট শুরু হবে। এখন সুইমিং পুলে যেখানে মিক্সিং আছে, সেখানে যতই বোরকা পরুক, কাপড় ভিজে গেলে তখন কাপড়গুলো টাইট হয়ে যায়, তার গঠন প্রণালী ভেসে উঠবে কি না? তাহলে বলেন, গঠন প্রণালী যার জন্য পর্দা করা হলো, সেই পর্দায় যদি রক্ষা না হয়, তাহলে পরে মিক্সিং জায়গায় বোরকা পরে সুইমিং করা যাবে? আপনাদের বিবেক কি বলে? এটাই হলে হালাল সুইমিং। মাশাআল্লাহ জামাল ভাই, হালাল সুইমিং কি কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই জন্য দেখেন, আসলে সুইমিং করা, আমরা তো শুধু নামাজ রোজা হজ জাকাতকে ইবাদত মনে করি, এক্সারসাইজকে ইবাদত মনে করি না আমরা। দেখেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন কিনা? আমার মতো এই মোটা শরীর নিয়ে যুদ্ধ করতে পারবে বলেন? যুদ্ধের ময়দানে দৌড়ান লাগবে, শত্রুকে বারবার আঘাত করা লাগবে, সেখানে তো আপনাকে এক্সারসাইজ থাকা লাগবে। তাহলে সাহাবায়ে কেরাম যদি এক্সারসাইজ না করতেন, তাহলে যোদ্ধা হলেন কিভাবে? দেখেন, ম্যাক্সেন্স। সেই জন্য এই বডিকে ঠিক রাখা পুরুষের যেমন জরুরি, নারীর জন্যও জরুরি। সেই জন্য নারীদের জন্য পর্দার আড়ালে সমস্ত শরীয়তের বাউন্ডারিকে ঠিক রেখে তাদের জন্য এক্সারসাইজের ব্যবস্থা করা দরকার। তাদের জন্য ইসলামিক সেন্টারগুলো বিশেষ করে এদেশে এমন হওয়া দরকার, যেখানে পুরুষদের আলাদাভাবে জিম থাকবে, মহিলাদের আলাদাভাবে জিম থাকবে, মহিলাদের জিমে কোনো পুরুষ যেতে পারবে না, সেখানে মহিলাদের জন্য যদি আলাদা সুইমিং পুল থাকে, সেটা তো নুরুন আলা নূর, সেটা তো আরও ভালো। সেই জন্য এটা আসলে জরুরি। আর বিশেষ করে দেখেন, এই দেশে হলো ঘাম হয় না, আমাদের দেশে কিন্তু প্রচুর ঘাম হয়, আপনি খেয়ে রাস্তায় বের হয়েছেন, ঘাম হয়ে বের হয়ে গেছে, কিন্তু এদেশে যা খাইবেন, পানি খাইলেও ভিতরে থেকে যায়। সেই জন্য এদেশে এক্সারসাইজ করা আরও জরুরি, শরীরকে ঠিক রাখা এটা খুব জরুরি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের মুসলমানদেরকে এই ধরনের সুইমিং পুল শুধু না, এক্সারসাইজের এমন ব্যবস্থা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন শরীয়তের গণ্ডি রেখে নারী পুরুষকে যেন আল্লাহ পাক আলাদাভাবে এক্সারসাইজ করার জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ পাক। এই দোয়া করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা মাশাআল্লাহ, আরেকটা বন্ডা মনে হয় পড়ছে, আল্লাহর কি হাত আছে নাকি? একজন বলেছেন আল্লাহ শুধু ডান হাত আছে, তাই বা হাত দিয়ে ভালো কাজ করা ভালো না। কোরআন শরীফে আছে, আসসামাওয়াতু মাতবুয়্যাতুম বিয়ামিনি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আকাশকে ডান হাতে নিয়ে ফেলবেন। হাদিস শরীফে আসছে, ইয়াদুল্লাহি আলাল জামাআত, জামাতের উপর আল্লাহর হাত আছে। এগুলোর কি অর্থ? সূরাতুল ইমরানের প্রথম রুকুতে আল্লাহ পাক এক আয়াত নাজিল করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, তিনি ওই আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন। দুই ধরনের আয়াত আছে কোরআনে, আয়াতে মহকামাত, সুস্পষ্ট আয়াত, হুন্না উম্মুল কিতাব, এটি হলো কোরআনের মেইন সাবজেক্ট। একজন মানুষ চেষ্টা করলে, ভাষা জানলে, ইতিহাস জানলে, কোরআন বোঝার জন্য যে নলেজ দরকার, চেষ্টা করলে সে ইজিলি বুঝতে পারবে। ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত আছে সেগুলো হলো মুতাশাবাহাত, অর্থাৎ হলো অস্পষ্ট। তাহলে দুই ধরনের আয়াত কোরআনে আছে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম সাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ইবতিগাআ তাউইলে, যাদের অন্তরে ইসলাম সম্পর্কে বক্রতা আছে, তারাই কেবলমাত্র আয়াতে মুতাশাবাহাতের মিনিং বোঝার জন্য চেষ্টা করবে। কি জন্য? ইবতিগাআল ফিতনা, ফিতনা সৃষ্টি করার জন্য। এরপরে আল্লাহ পাক বলেন, ওমা ইয়ালামু তাআবীলাহু ইল্লাল্লাহ। আয়াতে মুতাশাবাহাতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটার স্বরূপ কি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, যেটি কোরআনে বলা হয়েছে আসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিআমি, হাদিসে বলা হয়েছে যে ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর হাত হলো জামাতের উপরে। এই আয়াতগুলো সব, এই হাদিসগুলো হলো মুতাশাবাহাত। মুতাশাবাহাতের বিধান কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই উলুমুল কোরআন ওয়া উসুলুত তাফসীরে লিখেছেন, মুতাশাবাহাতের বিধান হলো আল্লাহ পাক যা নাজিল করেছেন হক নাজিল করেছেন। তারপরে আল ইস্তিওয়া ও মামুম আল কাইফিয়াত মাজহুর, এর ধরন কি এটা আমাদের ক্ষমতার বাইরে, আল্লাহ ভালো জানেন। ওয়াসওয়ালু আনহু বিদআ, এই সম্পর্কে জানতে চাওয়াও হলো বিদআ। আল্লাহর হাত কেমন, আল্লাহ কিভাবে কুরসির মধ্যে বসেন, আল্লাহর পা কেমন, এগুলো হলো সব হলো, এই সম্পর্কে জানতে চাওয়াও হলো বিদআ। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপর ঈমান আনা হলো ওয়াজিব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কেমন এটা আল্লাহই ভালো জানেন, এর সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই, ইমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বোঝাতে চেয়েছেন আমরা এর উপর বিশ্বাস রাখি, এতটুকুই যথেষ্ট। এই সম্পর্কে ডিসকাস করা, এটা হলো উসুলুত তাফসীরের বিধান অনুযায়ী হলো নিষেধ। মেয়ে যদি ছেলেকে তালাক দেয়, ছেলের পক্ষে জানে না, আবার মেয়ের বিয়ে হয়ে যায়, সেটা কি তালাক হয়? একটা ভালো কোশ্চিন করেছেন। দেখুন বন্ডা, একটা জিনিস খুব ভালো করে জানবেন, তালাকের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু স্বামীর হাতে দিয়েছেন। যদি বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, সেই পাওয়ার অফ অ্যাটর্নির বলে স্ত্রী নিজের উপর তালাককে প্রয়োগ করে নিতে পারেন, তালাক দিতে পারেন না। দেখেন, পাওয়ার অফ অ্যাটর্নির বলে নিজের উপর তালাক নিয়ে নিতে পারেন। আমাদের বাংলাদেশের যে নিকাহনামা আপনারা খুব ভালো করে পড়ে দেখবেন, সেখানে একটা কলম আছে, সে কলমে লেখা আছে যে স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রয়োগ করছে কিনা, এইটাই পাওয়ার অফ অ্যাটর্নি। যদি সেখানে ইয়েস বলা হয় যে হ্যাঁ আমি প্রদান করলাম, তাহলে এনি টাইমে স্ত্রী সেই পাওয়ার অফ অ্যাটর্নির বলে নিজের উপর তিন তালাক প্রয়োগ করে নিয়ে ইদ্দত খতম হওয়ার পরে তিনি বিয়ে করতে পারবেন অন্য জায়গায়। যদি পাওয়ার অফ অ্যাটর্নি না দেওয়া থাকে, তাহলে স্ত্রী স্বামীর কাছ থেকে, স্ত্রী নিজের উপর তালাক প্রয়োগ করতে পারবেন না। 50 বার তালাকও যদি তিনি নিজেকে দিয়ে নেন, ইসলামী শরীয়ত দুনিয়ার আইনে হয়ে যাবে, তো দেশের আইনে হয়ে যাবে, কিন্তু ইসলামী আইনে তিনি ওই লোকের স্ত্রী হিসাবেই গণ্য হবেন। এখন স্ত্রী মজলুম, স্বামী জালেম, এখন ছেড়েও দেয় না, মহিলা এই ঘর করাও সম্ভব না, এরকম পয়েন্ট আছে কি না? এই সুরতে কি করবে? এই সুরতে হলো বিধান হলো খলার, একটি বিধান আছে। খলার অর্থ হলো কি, পুরুষকে নারীর পক্ষ থেকে অফার দেওয়া হবে, তোমার মোহর মাফ করে দেওয়া হবে, অথবা তোমাকে আরো কিছু টাকা দেওয়া হবে, তুমি তালাক দিয়ে দাও। সে যদি তালাক দিয়ে দেয়, এটাকে খলা বলা হয়, এটা শরীয়তে বৈধ। এটাও যদি না করে, অনেক জালেম তো আছে যে জুলা রাখমু, এরকম জালেম আছে তো। আর রিয়ালি যদি ইনভেস্টিগেশন করে পাওয়া যায় যে এই পুরুষটা আসলেই জালেম, এই মহিলার পক্ষে এই সংসার করা সম্ভবপর না। এমন না যে ফেসবুকে আলাপ করতে করতে নিজের ছেলে মেয়ে সেরে এখন এক বুড়া মানুষকে ভালো লেগে গেছে, এখন সংসার ভেঙে দৌড় দিব, এমন না। ইনভেস্টিগেশনে পাওয়া গেল সত্যি মহিলা মজলুম, তখন এই মহিলারা দেশের যে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম থাকবেন তাদের কাছে যাবেন। যদি ইসলামে হুকুমত থেকে থাকে মুফতির কাছে যেতে পারবেন না, তখন হলে বিচারপতির কাছে যাবেন। বিচারপতির কাছে যে নালিশ করবেন, আমার স্বামী জালেম, তার সঙ্গে সংসার করা সম্ভবপর না, কিন্তু সে আমাকে তালাকও দেয় না। তখন বিচারক বাই ফোর্স ইসলামী হুকুমত অনুযায়ী তাদের মধ্যে বিচ্ছেদ ঘটা দেবেন। এই বিচ্ছেদ ঘটানোটাই ইসলামী শরীয়তে তালাক বলে গণ্য হবে। যদি ইসলামী হুকুমত না থাকে, যেমন এদেশে নাই, তখন ফতোয়া বোর্ড যদি থাকে মুফতিয়ানে কেরামদের, যার তার না, এই মুফতিয়ানে কেরাম উভয় পক্ষ থেকে শুনবে, ইনভেস্টিগেশন করবে, তারপরে এই মুফতিয়ানে কেরাম তাদের মাঝে বিচ্ছেদ ব্যবস্থা করে দেবেন। তাদের এই বিচ্ছেদ যেহেতু ইসলামী হুকুমত নাই, এই জন্য ইসলামী হুকুমতের কাজীর প্রতিনিধি হিসাবে মুফতিয়ানে কেরাম বিচ্ছেদ করে দেওয়াকেই তাদের মাঝে তালাক বলে গণ্য হবে। তখন তিনি অন্য জায়গায় ইদ্দতের পর বিয়ে করতে পারবেন, এছাড়া অন্য জায়গায় বিয়ে করলে বিয়ে হবে না। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? আর কারো কোনো কোশ্চিন আছে? কোরআনে কারিমের এক বিধান আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মা বন্ডাও আছেন তো, তাই না? আমাদের এক মহতারাম বড় ভাই প্রশ্ন করেছেন যে একজন মানুষ অসুস্থ, তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তিনি বসে নামাজ পড়তে পারবেন কিনা, এটি হলো কোশ্চিন। অসুস্থতা দুই প্রকারের, এক ধরনের অসুস্থতা হলো বাস্তবে অসুস্থতা, আর এক ধরনের অসুস্থতা হলো কি, কৃত্রিম অসুস্থতা। কোমরে একটু সামান্য ব্যথা লাগছে, সেজদা করতে পারি নাই, একটু আগে যায় দেখেন যে বিশটা বুক ডাউন দিয়ে আইছে, তখন আর কোমরে অসুবিধা হয় না, এখন চেয়ার লাগবে, এটা হলো কৃত্রিম। আল্লাহ পাক কোনো কৃত্রিমতাকে পছন্দ করেন না। একটু আগে আমরা আজকে ওয়াজের বিষয়বস্তুই তো এটা ছিল। সুতরাং যদি রিয়াল অসুস্থতা হয়, তাহলে শরীয়তের বিধান দাঁড়াতে না পারলে বসে, বসেও যদি না পারেন শুয়ে নামাজ পড়বে, শুয়ে নামাজ পড়বে, রুকু সেজদা ইশারা করে করবে, শুয়ে নামাজ পড়বে কিভাবে, কেবলার দিকে হলো পা দিয়ে দিবেন। শুয়ে নামাজ যখন পড়তেছেন, তিনি কেবলার দিকে পা করে শোয়ান লাগবে, শোয়ান লাগলে তখন আপনার ফেসটা হলো কেবলার দিকে হবে, আর যদি কেবলার দিকে মাথা দেন তখন হলো কেবলা উল্টা থাকবে, তখন হলো রুকু সেজদা এগুলো মাথা নেড়ে যতটুকু তার পক্ষে সম্ভব এতটুকু ইশারা করে হলো নামাজ পড়বেন। আর যদি এ ধরনের অসুস্থতা না হয়, তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। সেকেন্ড ওহি হলো সুরাতুল মুদ্দাসির, সুরাতুল মুদ্দাসির হলো সেকেন্ড ওহি। প্রথম হলো ইকরা বিসমির সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত, এরপরে দুই আড়াই বৎসর ওহির ধারাবাহিকতা বন্ধ ছিল, দুই আড়াই বৎসর পরে সুরাই মুদ্দাসির নাজিল হলো। সুরাই মুদ্দাসিরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বলে আবৃত ব্যক্তি, কুম, নামাজের জন্য দাঁড়িয়ে যান, অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর বলে নামাজ শুরু করেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় পবিত্র করুন। দেখেন, আপনারা ছোটবেলায় নামাজের ফরজ মুখস্থ করেছেন, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, তাকবীরে তাহরিমা বলা, এগুলো মুখস্থ করেন নাই মক্তবে যারা গেছে? এই আয়াতে কুম, দাঁড়ান, এটা কমান্ডিং ভার্ব। এই আয়াতের এই ওয়ার্ড থেকে হলো দণ্ডায়মান হয়ে নামাজ পড়া ফরজ। শুধুমাত্র ইশার পরে দুই রাকাত নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম, তিরমিজির সহিহ হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কখনো কখনো এশার পরে দু রাকাত নফল নামাজ বসে আদায় করেছেন। এছাড়া আর কোনো নফল, কোনো ওয়াজিব, কোনো সুন্নাত, কোনো ফরজ নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বসে পড়েন নাই, শুধু এশার পরে দুই রাকাত পড়েছেন। জি হ্যাঁ, যদি পরিস্থিতি এমন কঠিন হয়, যেমন হাইওয়েতে আসেন, এখন গাড়ির থেকে নামারও উপায় নাই, এক্সিটও নাই, এখন নামাজের টাইমও চলে যাচ্ছে, এখন নামে আসরের নামাজের টাইম খুব ফাস্ট চলে যায়, এই অবস্থায় ওলামায়ে কেরামের ফতোয়া হল যে তিনি গাড়ির মধ্যে নামাজটা পড়ে নেবেন, তবে উত্তম হল এই নামাজটা বাড়িতে এসে আবার কাজা করে নেওয়া, যেহেতু তার কোনো সোর্স নাই, আর সব রাস্তা বন্ধ। আর যদি এক্সিট নিয়ে বের হওয়ার মতো সময় সুযোগ থাকে, নামাজের রক্তও থাকে, তখন বের হয়ে যাবেন, যে নামাজ পড়ে আসবেন। যদি অজু না থাকে তখন হলো অজুর বিকল্প আছে হলো তায়াম্মুম, তখন হলে এই সুরেতে তায়াম্মুম করা যাবে, যেহেতু অজু করার মতো কোনো পরিস্থিতি থাকে না, অনেক সময় এরকম হয়ে যায়, তায়াম্মুম হলো তার সুরত। অজু ছাড়া বা তায়াম্মুম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, যে কোনো একটা করা লাগবে। ও সুন্দর কোশ্চেন, তায়াম্মুমের জন্য সূরাতুল মায়েদার আয়াত নাম্বার সম্ভবত 6, এক্স্যাক্টলি আমার আয়াত নাম্বার মনে নাই হাফেজ সাহেব, 6 সম্ভবত 6, হ্যাঁ ওই আয়াতে বলেন আল্লাহ পাক, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, ওয়া ইন কুনতুম জুনুবান, জুনুবান মানে গোসল ফরজ হয়েছে, বাচ্চারা আছে আপনারা বুঝে নেন, গোসল ফরজ হয়েছে, ফাত্তাহারু গোসল করে পবিত্রতা অর্জন করেন, তখন শুধু অজু করলে হবে না। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন, ওয়া ইন কুনতুম মারদা, তোমরা যদি খুব অসুস্থ হও, পানি ব্যবহার করা এটা তার জন্য হয়তো রোগ বেড়ে যাবে অথবা জীবন ধ্বংসের কারণ হতে পারে, আও আলা সাফারিন, অথবা সফরের অবস্থায় আছে, মুসাফির অবস্থা, পানি কেনার মতো পয়সা নাই, অথবা পানির পাশে ডেঞ্জারাস অ্যানিম্যাল আছে, অথবা পানি নামা যাচ্ছে না, যে কোনো বিশেষ কারণে নাগালের মধ্যে নেয়, আও যা আহাদুম মিনকুম মিনাল গাইতি, গাইত মানে বাথরুম, অথবা তোমাদের কেউ বাথরুম থেকে আসছে, আউলা মাসতুমুন নিসাআ, অথবা তোমাদের তোমরা স্ত্রী সহবাস করেছ, ফালাম তাজিদু মা আন, আর এই অবস্থায় তোমরা গোসল করার জন্য বা ওযু করার জন্য পানি পাচ্ছ না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা তায়াম্মম করো পবিত্র মাটি দিয়ে, সাঈদুন বলা হয় হলো মাটি অথবা মাটিজাত দ্রব্য, তাকে যেমন মাটিজাত দ্রব্য ব্রিক হলো আপনার কাঁচা ব্রিক মাটিজাত দ্রব্য, পাথর মাটিজাত দ্রব্য, সিমেন্ট মাটিজাত দ্রব্য, সেন্ট মাটিজাত দ্রব্য, এগুলো সবগুলো দিয়ে হলে তায়াম্মুম করা যাবে, সাঈদান তাইয়্যিবা, মাটিটাও মাটিজাত দ্রব্যটা, মাটিজাত দ্রব্যটা কেমনে বুঝব, যেটাকে আগুনে দিলে পুড়ে ছাই হয় না, দেখেন মাটিকে আগুনে দিলে মাটি ইট হয়ে যায়, ঝামা হয়ে যায়, আর আপনি কাঠকে আগুনে দিলেন দেখবেন ছাই হয়ে গেছে, তাহলে মাটিজাত দ্রব্য পরিচয় করার পরীক্ষা হলো যেটা আগুনে পোড়ালে ছাই হবে না, আর একটা রূপ ধারণ করবে ঠিক, কিন্তু ছাই হবে না, সেইটাই মাটিজাত দ্রব্য, সাঈদ মানেই হলো এই মাটিজাত দ্রব্য দিয়ে তায়াম্মুম করা যাবে। ভাইয়ের লাস্ট কোশ্চেন, আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন, মানব জাতির ধারাবাহিকতা আদম এবং হাওয়ার থেকে হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুইজনই মুসলমান ছিলেন, তাহলে পরবর্তীতে তাদের সন্তানরা কিভাবে ইহুদি খ্রিস্টান বা কাফের যেটা বলি আমরা এটা হয়ে গেল। দেখেন আলেমের ঘরে জালেম হয় কি না, পিটার সাইদের কথা আপনাদের বললাম না শুনাইলাম, পিটার সাইদ হলো ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মহাদ্দেসের ছেলে, এই ছেলে ধর্মত্যাগ কিমনে করল। ইহুদি খ্রিস্টানরা আসলে যেটা হয়েছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান ছিল, দশন্ত না, আহাদা আশারা কাউকাবা, 11টা সন্তান ছিল। তার মাঝে এক ছেলের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুসারে এই বংশের নাম হয়েছে হলো ইয়াহুদি। মুসা আলাইহিসসালামের তারা সত্য অনুসারী ছিল, দীর্ঘদিন সত্য অনুসারী থাকতে থাকতে আলেমের ঘরে জালেমের জন্ম হতে শুরু হয়েছে, তারা মিসগাইড হতে শুরু হয়েছে, নামাজ ছেড়ে দিছে, রোজা ছেড়ে দিছে, জাকাত ছেড়ে দিছে, আস্তে আস্তে তারা হলো ধর্মত্যাগী হয়ে গেছে। ধর্মত্যাগী হয়ে গিয়ে তারা কিতাবের মধ্যে বিকৃত সাধন করেছে, এখান থেকেই তারা মিসগাইড হলো। ঈসা আলাইহিসসালামের অনুসারীরা সত্য পথের দিশারী ছিল, 72 বৎসর পরে এসে তাদের ধর্মের মাঝে শিথিলতা এসে যায়। শিথিলতা আসতে আসতে তারা আস্তে আস্তে দিন ধর্ম থেকে সরে যায়। এরপরে কিতাবের মধ্যে বিকৃতি সাধন হয়, সেন্ট পল এসে 12টা বাজা দেয়। তখন এই বিকৃত মতবাদের অনুসারী যারা হয়ে গেল এরাই হলো তাদেরকে খ্রিস্টান বলা হয়। আসলে ছিল সত্য অনুসারী, যেমন আমাদের মুসলমানদের ঘর থেকে নাস্তিক হচ্ছে না, নাস্তিকদের অনেকের বাবা মা হলো তাহাজ্জুদ গুজার ছিল, দেখেন আস্তে আস্তে মিসগাইড হয়ে গেছে। এইভাবে হলো তাদের উৎপত্তি হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। নামাজের টাইম হয়ে গেছে, আমরা দোয়া নামাজের পরে করি, যেহেতু 7:30টায় নামাজ।